প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এখন সূরা মুলক শরীফের তেলাওয়াত পাঠ করা হবে। আসুন আমরা পাঠ করার পূর্বে এবং শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করতেছি আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে ইখলাসের সাথে সূরা মুলক শরীফের তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে সূরা মুলক শরীফের তেলাওয়াত শ্রবণ করবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور, الذي خلق سبع سماوات طباقا, ما ترى في خلق الرحمن من تفاوت, فارجع البصر هل ترى من فطور, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير, ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين, رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير, وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير, إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور, تكاد تميز من الغيظ, كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير, إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير, وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور, ألا يعلم من خلق وهو اللطيف الخبير, هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور, أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير, ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض, ما يمسكهن إلا الرحمن, إنه بكل شيء بصير, أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن, إن الكافرون إلا في غرور, أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه, بل لجوا في عتو ونفور, أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون, قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين, قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العلي العظيم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله نبي كريم رؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেন نيت المؤمن خير من عمله অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম ইসলামে ভাইরা আসুন নাত শরীফ শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই প্রথমে আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে নাত শরীফ পাঠ করব আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে পড়ার এবং শ্রবণ করার সৌভাগ্য অর্জন করুন صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله تیرے قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے تیرے قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے کون نظروں پہ چڑھے دیکھے کہ تلوا تیرا آقا کون نظروں پہ چڑھے دیکھے کہ تلوا تیرا تیرے ٹکڑوں سے پلے غیر کی ٹھوکر پہ نہ ڈال جھڑکیاں کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ امیر اہل سنت دامت برکاتہم اللہ লিখিত খুবই সুন্দর একটি নাত শরীফ পড়ার সৌভাগ্য অর্জন করছি সকলে ইসলাম ভাই সম্ভব হলে সাথে পড়ার চেষ্টা করবেন
আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা অবনত কোরেশির প্রিয় মদিনা মারহাবা অবনত কোরেশির প্রিয় মদিনা মারহাবা আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা অবনত কোরেশির প্রিয় মদিনা মারহাবা ডুবে থাকে যে মদিনা নূরেতে সদা সর্বদা ডুবে থাকে যে মদিনা নূরেতে সদা সর্বদা ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা ডুবে থাকে যে মদিনা নূরে সদা সর্বদা সাজ হোক বা হোক সকল প্রিয় মদিনা মরহাবা, সাজ হোক বা হোক সকল প্রিয় মদিনা মরহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মরহাবা, অবনত কুরেশির প্রিয় মদিনা মরহাবা, নূর বর্ষিত মিনারার সবুজ গম্বুজের বাহার, নূর বর্ষিত মিনারার সবুজ গম্বুজের বাহার, নূর বর্ষিত মিনার আর সবুজ গম্বুজের বাহার, আলোকিত হয় দেখে মন প্রিয় মদিনা মরহাবা, আলোকিত হয় দেখে মন প্রিয় মদিনা মরহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মরহাবা, অবনত কুরেশির প্রিয় মদিনা মরহাবা, জানো কি সবুজ গম্বুজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গম্বুজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গম্বুজ কেন এত অপরূপ, প্রিয় নবীর রওজা শেথা প্রিয় মদিনা মরহাবা, প্রিয় নবীর রওজা শেথা প্রিয় মদিনা মরহাবা, মদিনা ইসলিয়ে আত্তার জানো দিল সে হ্যায় প্যারা, কে রাখতে হ্যায় মেরে আকা মেরে সরবর মদিনে মে, জানো কি সবুজ গম্বুজ কেন এত অপরূপ, জানো কি সবুজ গম্বুজ কেন এত অপরূপ, প্রিয় নবীর রওজা শেথা প্রিয় মদিনা মরহাবা, প্রিয় নবীর রওজা শেথা প্রিয় মদিনা মরহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মরহাবা, অবনত কুরেশির প্রিয় মদিনা মরহাবা, এলো প্রভাতের সময় বুলবুলিরা কলরব করে, এলো প্রভাতের সময় বুলবুলিরা কলরব করে, এলো প্রভাতের সময় বুলবুলিরা কলরব করে, কি অপরূপ পরিবেশ প্রিয় মদিনা মরহাবা, কি অপরূপ পরিবেশ প্রিয় মদিনা মরহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মরহাবা, অবনত কুরেশির প্রিয় মদিনা মরহাবা, বয়ে যায় যখন হাওয়া প্রিয় রওজাকে চুমু দিয়ে, বয়ে যায় যখন হাওয়া প্রিয় রওজাকে চুমু দিয়ে, বয়ে যায় যখন হাওয়া প্রিয় রওজাকে চুমু দিয়ে, দোল খায় বৃক্ষরাজি প্রিয় মদিনা মরহাবা, দোল খায় বৃক্ষরাজি প্রিয় মদিনা মরহাবা, প্যারিস প্রেমিক আন্দোলিত হয়ে উঠে এখানে, প্যারিস প্রেমিক আন্দোলিত হয়ে উঠে এখানে, প্যারিস প্রেমিক আন্দোলিত হয়ে উঠে এখানে, দেখে সবুজ গম্বুজকে প্রিয় মদিনা মরহাবা, দেখে সবুজ গম্বুজকে প্রিয় মদিনা মরহাবা, ইয়া রাসূলুল্লাহ কথা বলতেই দূর হবে সকল বিপদ, ইয়া রাসূলুল্লাহ বলতেই দূর হবে সকল বিপদ, ইয়া রাসূলুল্লাহ বলতেই দূর হবে সকল বিপদ। দুঃখীরা এসো হে থা প্রিয় মদিনা মারহাবা, দুঃখীরা এসো হে থা প্রিয় মদিনা মারহাবা, যে এসে করলো বরণ মৃত্যু মদিনায় হে আত্তার, যে এসে করলো বরণ মৃত্যু মদিনায় হে আত্তার, যে এসে করলো বরণ মৃত্যু মদিনায় হে আত্তার, সেই বড় সৌভাগ্যবান প্রিয় মদিনা মারহাবা, সে বড় সৌভাগ্যবান প্রিয় মদিনা মারহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা, অবনত কুরেশির প্রিয় মদিনা মারহাবা, আন্দোলিত হয়ে বলো প্রিয় মদিনা মারহাবা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, وعلى آلك وأصحابك يا نور الله. দুরুদ পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবিকুল সুলতান মাহবুবুর রহমান, আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বৃহস্পতিবারের দিন আসে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রেরণ করেন, যাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে, তারা লিখে, কারা লিখে, ফেরেশতারা লিখে যে বৃহস্পতিবার দিন ও জুমার রাতে আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ কে পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভালো ভালো নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ পাক পাঠ করব। আসুন সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, আর ভালো কাজের মধ্যে নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। এজন্য আজকের ইস্তেমাতে আমরা এসেছি, এটাও একটা ভালো কাজ। আর এই ভালো কাজের পূর্বে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নি। আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে এলমি দিনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব আমরা দুজানু হয়ে বসব। যারা নিয়ত করেছি আগে দুজানু হয়ে নেই, আমরা দুজানু হয়ে বসে যাই। প্রয়োজনে সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গা প্রসারিত করব। ধাক্কা ইত্যাদি লাগলে আমরা ধৈর্য ধারণ করব, ধমকানো ঝগড়া করা থেকে বিরত থাকব। ইত্যাদি শুনে সওয়াব অর্জন ও আওয়াজ প্রদানকারীর মনোদৃষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব। বয়ানের পর নিজে আগে এসে সালাম, মুসাফাহা এবং ইনফ্রাদি কৌশিস করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদুনা কাবুল বার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুপ্রসিদ্ধ তাবেয়ী বুজুর্গ। তাবেয়ী বুজুর্গ তাকে বলা হয় যারা সাহাবীদের জিয়ারত করেছেন। তাকে বললেন, হে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে হিতি প্রদর্শনকারী কিছু কথা শুনান। হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ পালন করতে গিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি কিয়ামতের দিন 70 জন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম এর আমল নিয়েও আসেন, তবু হাসরের দিনের অবস্থা দেখে এ সব কিছু আপনার দৃষ্টিতে সামান্য বলেই মনে হবে। এ কথা শুনে আমিরুল মুমিনিন কিছুক্ষণের জন্য মাথা নিচু করে নিলেন, অতঃপর যখন ভাবাবেগ কমে এলো তখন বললেন, হে কাব আরো কিছু বলুন। আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, যদি জাহান্নাম থেকে সাড়ে নাকের ছিদ্র পরিমাণ অংশ পূর্ব দিকে খুলে দেওয়া হয়, তবে পশ্চিম প্রান্তে অবস্থানকারী মানুষের মগজ সেই উত্তাপে বিগলিত হয়ে যাবে। এ কথা শুনে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবাবেগের কারণে কিছুক্ষণের জন্য মাথা নিচু করে নিলেন। হযরত সাইয়েদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, যখন কিয়ামত সংঘটিত হবে তখন আল্লাহ তাআলা পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একই ময়দানে সমবেত করবেন, অথবা ফেরেশতা অবতীর্ণ হয়ে সারি অর্থাৎ লাইন বানিয়ে দিবেন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে জিব্রাইল জাহান্নামকে নিয়ে এসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামকে এমন ভাবে নিয়ে আসবেন যে সেটি 70,000 লাগামকে ধরে টানা হচ্ছে। অতঃপর জাহান্নাম যখন সৃষ্টিকুল হতে 100 বছরের দূরত্বে আসবে তখন এমন বিকট আওয়াজে গর্জে উঠবে যে সমগ্র সৃষ্টি জগতের হৃদয় প্রকম্পিত হতে থাকবে। অতঃপর দ্বিতীয়বার যখন গর্জে উঠবে তখন নৈকট্যশীল ফেরেশতা ও নবী রাসূল গণ হাঁটুতে ভর করে বর হয়ে পড়ে যাবেন। অতঃপর যখন তৃতীয়বার গর্জন করবে তখন মানুষের কলিজা কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছাবে এবং জ্ঞান লোপ পেয়ে যাবে। এমনকি হযরত সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আরজ করবেন, হে আল্লাহ আমি তোমার খলিল বন্ধু এর সাদকায় কেবল নিজের জন্য ফরিয়াদ করছি, আমি তোমার খলিল বন্ধু হওয়ার সাদকায় কেবল নিজের জন্য ফরিয়াদ করছি। হযরত সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আরজ করবেন, হে আল্লাহ আমি আমার মুনাজাতের সাদকায় কেবল নিজের জন্য ফরিয়াদ করছি। হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম আরজ করবেন, হে আল্লাহ তুমি আমাকে যে মর্যাদা দান করেছো সেটার সাদকায় আমি কেবল আমার নিজের জন্য তোমার দরবারে ফরিয়াদ করছি। ফিরিস্তামি ভাইরা, আপনারা শুনলেন তো, কিয়ামতের দিন যখন হবে, ওই কিয়ামতের দিন যখন জাহান্নামকে আনা হবে তখন তা কিরূপ প্রাণ গলানো দৃশ্য হবে একটু ভাবুন তো। এখন সূর্য আমাদের থেকে 4,000 বছরের দূরত্বে রয়েছে, কত হাজার বছর? 4,000 বছর। এবং এই দিকে আমাদের দিকে সূর্য পিঠ রয়েছে, পিঠ সম্মুখটা পিঠ রয়েছে। এখন সূর্য আমাদের থেকে 4,000 বছর রাস্তার দূরত্বে রয়েছে এবং দুনিয়াতে সূর্য তার পিঠ দিয়েই বর্তমানে কি দিচ্ছে? তাপ দিচ্ছে। কিয়ামতের দিন সূর্য মাত্র 1.25 মাইল উপরে থাকবে, তার মুখ এদিকেই থাকবে, মাথার মগজ টক বক করে ফুটতে থাকবে এবং এত প্রচুর পরিমাণে ঘাম নির্গত হবে যা 70 গজ মাটি চুষে নিবে। 70 গজ মাটি এই ঘাম চুষে নিবে।
যখন মাটির শোষণ ক্ষমতা, এই শোষণ ক্ষমতা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখন অবশিষ্ট গাম মাটির উপরে জমতে থাকবে, কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কাফির তো মুখ পর্যন্ত এসে ঘাম পচবে, তাদের লাগামের মতো পেঁচিয়ে নিবে, এবং তারা সেখানে হাবুড়ুবু খেতে থাকবে, এবং গরমের তীব্রতায় পিপাসার যে অবস্থা হবে তা বর্ণনার বাইরে। মানুষের জিহ্বা সেদিন শুকিয়ে কাটা হয়ে যাবে, কারো জিহ্বা মুখের বাইরে চলে আসবে, কারো প্রাণোষ্ঠাগত হয়ে পড়বে, মোট কথা প্রত্যেকই নিজ নিজ গুণা অনুযায়ী কষ্ট কেলেসে নিপতিত করা হবে। এরূপ সংকটপূর্ণ মুহূর্তে কেউ কারো খোঁজ নেবার মতো থাকবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে, পিতা মাতা সন্তান সন্ততি থেকে পলায়ন করবে, আত্মরক্ষার চেষ্টা করবে, স্ত্রী পুত্র সবাই নিজের জীবন বাঁচাতে তৎপর থাকবে, প্রত্যেকেই সেদিন নিজ দুঃখ দুর্দশায় বন্দী থাকবে, কেউ কারো সাহায্যকারী হবে না। এসব বিপদ আবার কি কম, যে সংকটপূর্ণ সময়ে জাহান্নামকেও আনা হবে, এর প্রচন্ড অগ্নিশিখার কারণে সৃষ্টির অন্তর কেঁপে উঠবে, মোট কথা হাসরের ময়দানের কঠোরতা এমন হবে যে বড় বড় নেক আমলও সেখানে নগণ্য মনে হবে, বড় বড় বুদ্ধিমানদের জ্ঞান লোপ পেয়ে যাবে, এমনকি আম্বিয়াই কিরাম আলাইহিস সালাম যারা নিঃসন্দেহে ক্ষমা প্রাপ্ত তারাও নফসি নফসি বলে প্রার্থনা করবে, ভাবুন তো সেই সংকটময় পরিস্থিতিতে আমাদের কি অবস্থা হবে। আজ আমরা আপাতবস্তক গুনাহে ডুবে আছি, রাত দিন উদাসীনতায় অতিবাহিত হচ্ছে, চিরস্থায়ী জীবনকে ভুলে এই ক্ষণস্থায়ী দুনিয়াবী জীবনের সাথে হেলান দিয়ে বসে আছি, সম্পদ উপার্জনের ধ্যানে আমরা এতই মগ্ন যে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই আমরা ভুলে বসেছি, আমরা না মৃত্যুর কঠোরতাকে তোয়াক্কা করছি, না করছি অন্ধকার গর্ত কবরকে। একটু ভাবুন আমরা হাসরের কঠোরতা কিভাবে সহ্য করব। তাই আমাদের জন্য উত্তম হলো এতই, এতেই যে নিজের মাঝে খোদাবিধি সৃষ্টি করা, নিজের আখিরাতে চিন্তা করা, অধিক হারে নেক আমল করা, গুনাহ থেকে দূরে থাকা এবং নেক লোকদের সহচর্য অবলম্বন করা। মনে রাখবেন শয়তান আমাদের শত্রু, সেই অভিশপ্ত কখনোই চাইবে না যে আমরা গুনাহে ভরা পথ ছেড়ে দিয়ে নেকির পথে চলে আসি, নেকির পথ ধরি, নেকি কাজ করি। তাই সে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা আমাদেরকে দিবে, যেমন দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, ধীরে ধীরে নিজের সংশোধন করো, একটু আস্তে ধীরে নামাজ আদায় করো, হঠাৎ করে মারণা হয়ে গেলে কেমন হবে, হঠাৎ করে ইমাম শরীফ পড়লে, চাদর পড়লে, মাথায় লেবাস পড়লে, প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে তাহলে লোকে কি বলবে, এত তাদের মারণা হওয়া কি সম্ভব, মানুষ হুজুর বলবে, হ্যাঁ এত তাদের দাঁড়িয়ে রাখা কি এটা সম্ভব নাকি। শয়তান এভাবে করে ওয়াসওয়াস আমাদের দিলের মধ্যে ঢুকিয়ে দেয়, যাতে করে আমরা এই দুনিয়াবি ক্ষণস্থায়ী জীবনের মধ্যে লিপ্ত হয়ে যাই, কাল কিয়ামতে অর্থাৎ মৃত্যুর পর যে আমাদের জীবন শুরু হবে, আখিরি জীবন আমাদের, সেই যে জীবন শুরু হবে তো হবেই, শেষ নেই, তা আমাদেরকে শয়তান ভুলিয়ে দেয়। এখন তো পুরো জীবন পড়ে রয়েছে, বিবাহ করণী, বিবাহ করতে হবে, ছেলে মেয়ে হবে, তাকে বিয়ে দিবে, যখন বৃদ্ধ হবে ছেলে মেয়ে বিবাহ দেওয়া হয়ে যাবে তখন হজ করে নিও, এভাবে করে আমাদেরকে বিভিন্ন কথা বলে শয়তান ধোকা দেয়। যারাই আমরা নওজোয়ান রয়েছি, যারাই আমরা আমাদের বয়স এখন কম রয়েছে, দাড়ি পাকার আগে আমরা আমাদেরকে সংশোধন করি, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করি। এখন মনে রাখবেন গুনাহের দিকে পা বাড়াতে আমাদের কোনো কষ্ট হয় না, গুনাহের দিকে ধাবিত হতে আমাদের কোনো সমস্যা নেই, যেতে মন চায়। যারা বিরুদ্ধ হয়ে যায়, যারা দাঁড়ে পেকে যায়, তারা গুনাহের দিকে যেতে পারে না, তাদের শক্তি শেষ। একদিন মনে রাখবেন আমরা যেভাবে নওজোয়ান রয়েছি, আমাদের শরীরে শক্তি রয়েছে, আর নিজের দাদা রয়েছে, বাবা রয়েছে, তারা যেমন বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের দাড়ি পেকে গিয়েছে, আমরাও যদি আল্লাহ তাআলা ততদিন হায়াত দেয়, ততদিন পর্যন্ত বাঁচি, তাহলে আমরাও এক পর্যন্ত তাদের মতো হয়ে যাব, আমাদেরও চামড়া ঢলে পড়বে, আমাদেরও দাড়ি সাদা হয়ে যাবে, আমাদেরও কোমর ঝুঁকে পড়বে, আমাদের চক্ষু এখন জ্যোতি বিচ্ছৃত হচ্ছে, জ্যোতি আমাদেরকে খুব ভালো করে দেখছি, দূরের জিনিসও দেখছি, কাছের জিনিসও দেখছি, তখন আস্তে আস্তে করে এমনি করে দেখতে হবে, আবছা আবছা দেখা যাবে, তখন আমরা দেখতে পারবো না। এই চিন্তা আমাদের করা উচিত যে আমরা যাচ্ছি কোথায়, আমরা একদিন আবার বাবার মতো হব, দাদার মতো হব, বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদের শক্তি থাকবে না। শক্তি থাকতে আমরা কি করি, নিজেরা গুনাহ থেকে বেঁচে নেকির কাজে লেগে যাই ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন এগুলো শয়তানের চিন্তা, খুবই বিপজ্জনক। যখন আপনার মনের মধ্যে এই চিন্তাধারা আসবে যে আস্তে আস্তে করে আমি সংশোধন হব, একবারে কি সম্ভব নাকি, তাহলেই মনে করবেন এটা কি শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের কি ওয়াসওয়াসা? এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে আমাদেরকে। নিয়ত তো একবারই হয়, ঠিক কিনা? নিয়ত একবারই হয় যে আমি পাকাপোক্ত নিয়ত করলাম। হ্যাঁ, দাড়ি নিয়ত করে ফেলছে কেউ যে আমি এক মুষ্টি দাড়ি রাখবো, এখন এক মুষ্টি তো একবারে হয়ে যাবে না, আস্তে আস্তে হবে। কিন্তু যখন আপনি পাকা নিয়ত করে ফেলছেন যে আমি নিয়ত করেছি পাকা যে দাড়ি আর মুন্ডন করবো না, দাড়ি আর শর্ট করবো না, এক মুষ্টি রাখবো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আর যখন আগে কেটেছিলেন মুন্ডন করেছিলেন এ থেকে তওবাও করলেন, তখন না আপনার কি পাকাপোক্ত আপনি তার থেকে বেরিয়ে আসলেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেরিয়ে আসলেন, গুনাহ থেকে বেরিয়ে আসলেন। আস্তে আস্তে বড় হতে থাকি। এখন যদি মনে করেন না আমি আস্তে আস্তে কাটতেও থাকবো আবার আস্তে আস্তে সংশোধন হতে থাকবো, আস্তে আস্তে সবকিছু করবো, নিয়ত একবারে করতে হবে। নিয়ত পাকাপোক্ত করে যে আমি গুনাহ থেকে বাঁচবো, আমি দাড়ি এক মুষ্টি রাখবো, আমি ইমাম শরীফ পড়বো, আমি মাদানি লেবাস পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো, কুদৃষ্টি থেকে বাঁচবো, দাওয়াত ইসলামী মাদানি পরিবেশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো, তখন গিয়ে শয়তান দেখবেন দূরে পালাবে, শয়তান দূরে ভাগবে, শয়তান দূরে চলে যাবে। যে একে তো আর ওয়াসওয়াসা দিয়ে কোনো লাভ হচ্ছে না, একে ওয়াসওয়াসা দিয়ে কোনো লাভ হচ্ছে না, এ তো আমার কথার বিপরীতে চলে, তখন আর ওয়াসওয়াসা দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তো তওবা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে নত হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলার দরবারে গুনাহা বড়া এই শরীর নিয়ে, গুনাহা বড়া অন্তর নিয়ে আমরা কিভাবে উঠবো, কিভাবে দাঁড়াবো? প্রিয় ইসলামী ভাইয়েরা, এতক্ষণ আমরা যে কাহিনী শুনলাম, ঘটনা শুনলাম, তা থেকে অর্জিত মাদানি ফুল, এর মধ্যে হাশরের ময়দানে অবস্থার পাশাপাশি সাইয়েদুনা আমিরুল মুমিনিন ওমরে ফারুকে আদম রাদিয়াল্লাহু আনহু এর খোদাবিধিও লক্ষ্য করলাম। আর এই ফারুকে আদম রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে দেখলে শয়তান ওই রাস্তায় আসতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়েজ প্রাপ্ত এবং প্রশিক্ষণ প্রাপ্ত পরিপূর্ণ ইলম ও আমলের আধার, এবং যুগের আমিরুল মুমিনিন অর্থাৎ মুসলমানদের খলিফা হওয়ার পরও তিনি খোদাবিতির কারণে অধিকাংশ সময় কান্নাকানি করতেন। নামাজের মধ্যেও তার অনেক খোদাবিতি রয়েছে। আমরা কি নামাজ আদায় করি? আমাদের নামাজের সময় ব্যবসার চিন্তা, লেখাপড়ার চিন্তা, এই চিন্তা সেই চিন্তা, নামাজের পর কি করব, নামাজের আগে কি করছিলাম, এগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। আর আসেন শ্রবণ করি আমিরুল মুমিনীন ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর নামাজ। আল্লাহু আকবার! তারই শাহজাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে নামাজ আদায় করছিলাম, তখন আমি তিন কাতার পেছন থেকে তার কান্নার আওয়াজ শুনছিলাম। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর কোনো কারণে ঈশার নামাজ এর মধ্যে দেরি হয়ে গিয়েছিল, তখন আমি ঈশার নামাজের ইমামতি করলাম। তিনি পরে তাসবিহ নিয়ে আসেন এবং নামাজে অংশগ্রহণ করেন। আমি সূরা যারিয়াতের তেলাওয়াত করলাম এবং যখন আমি এই আয়াতে মুবারাকায় পৌঁছলাম, তরজমাই কানজুল ইমান, এবং আসমানের মধ্যে তোমাদের জীবিকা রয়েছে এবং তাও যার তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, তখন সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু উচ্চ আওয়াজে কাঁদতে লাগলেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে নামাজ তার আসল সাজ সহকারে আদায় করাতেই হচ্ছে ইবাদতের মিরাজ, এবং সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু বিনয় ও নম্রতা সহকারে নামাজ আদায় করতেন, নামাজে খোদা ভীতিতে কান্না করতেন, ইবাদতে সত্যিকার সাদ গ্রহণ করতেন। কিন্তু আফসোস, যেহেতু আমাদের অবস্থা এর পুরোপুরি বিপরীত, আমাদের তো বিনয় নম্রতা খুশু এবং খুজুন আমাদের মধ্যে নাই, এর অর্থই আমরা জানি না। খুশু খুজু কাকে বলে, কিভাবে নামাজের মধ্যে আনতে হয় তা আমরা জানি না। নামাজের ফরজ ও ওয়াজিব, নামাজের সুন্নাত এবং মুস্তাহাব সম্পর্কে আমরা সম্ভবত ভালোভাবে জানি না। মনে রাখবেন, আল্লাহ তাআলার হকের মধ্যে নামাজ খুবই গুরুত্ব বহন করে। যার অনুমান এই বিষয়টি দ্বারাও করা যায় যে কিয়ামতের দিন সর্বপ্রথম এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে কাল কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। তাই আমাদের উচিত যে নামাজকে সৃষ্টির সকল দুনিয়াবী কাজের উপর প্রাধান্য দেয়া, নামাজের সময় হতেই সকল কাজকর্ম ছেড়ে নামাজের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যাওয়া, আর খুবই বিনয়ী ও নম্রতার সাথে জামাত সহকারে নামাজ আদায় করা। কারণ সঠিকভাবে নামাজ আদায় করাতে যেমনইভাবে দিন ও দুনিয়ার অসংখ্য বরকত অর্জিত হয়, তেমনইভাবে এর একটি উত্তম পরকালীন উপকারিতা এটাও যে কাল কিয়ামতের দিন এই নামাজই আমাদের মুক্তি ও ক্ষমার মাধ্যম হয়ে যাবে। যেমনটি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে এর জন্য উত্তম পদ্ধতিতে ওযু করবে এবং তা সময় মতো আদায় করবে, আর এর রুকু ও সিজদা নম্রতার সহিত পূর্ণ করে, তবে আল্লাহ তাআলার দয়াময় দায়িত্ব হলো তাকে ক্ষমা করে দেয়া, এবং যে তা আদায় করে না তবে আল্লাহ তাআলার নিকট তার জন্য কিছুই নেই, চাইলে ক্ষমা করবেন এবং চাইলে আযাব দিবেন। আহ, আমরাও যদি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের উপর আমলকারী হয়ে যেতাম, তার ইবাদতের প্রেরণার সদকায় আমাদেরও যদি বিনয় ও নম্রতা খুশু ও খুজু সহকারে ইবাদতকারী হয়ে যেতাম, তার খোদাব্যতী ও তাকওয়ার সদকায় আমরাও যদি খোদাব্যতীতে ক্রন্দন জাতি হয়ে যেতাম, ক্রন্দনকারী হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার। আসুন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর খোদাব্যতি সম্পর্কে আমরা শুনলাম, এর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দর্জন সাহাবিকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে থেকে একজন হচ্ছে কে, ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু। তো আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোদাবিধি সম্পর্কে আমরা বিভিন্ন ঘটনাবলী শুনলাম, আসুন এর পরিচিতি আমরা শ্রবণ করি। তার কুনিয়াত হচ্ছে তার উপনাম, আমাদের দেশে তো কুনিয়াত হয় না, কুনিয়াত আমরা রাখি না, এই কুনিয়াত রাখাটাও সুন্নতে মোবারকা। তার কুনিয়াত হচ্ছে, উপনাম হচ্ছে আবুল হাফ এবং উপাধি হচ্ছে ফারুকে আজম। এক বর্ণনা অনুসারে তিনি 39 জন পুরুষের পর রহমাতুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে নবুয়তের ঘোষণা ষষ্ঠ বছরে ইমান আনয়ন করেন। এজন্যই তাকে মুতাম্মিমুল আরবাইন অর্থাৎ 40 এর সংখ্যা পূরণকারী বলা হয়। তার ইসলাম গ্রহণ করাতে লোকেরা অনেক খুশি হয়েছিল। আল্লাহু আকবার। ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন মানুষজন অনেক খুশি হয়েছিল এবং তাদের অনেক বড় আশ্রয়স্থল অর্জিত হয়েছিল। এমনকি হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদেরকে সাথে নিয়ে পবিত্র কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করেন। তিনি ইসলামের যুদ্ধগুলোতে বীরত্বের সাথে অগ্রণী ভূমিকা পালন করেন এবং সকল প্রিয় লোকের মাঝে শাহে খায়রুল আনাম রাসূলে মুকদ্দাসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উজির উপদেষ্টা হিসেবে বিশ্বস্ত বন্ধু ছিলেন। প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পরবর্তীতে হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করেন। তিনি খলিফার আসনে সমাসীন হয়ে হুজুর ইবনে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারীর সমস্ত দায়িত্ব খুব সুন্দরভাবে পরিচালনা করেন। তিনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া কবুলিয়াতের প্রতিফল ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছিলেন, এর প্রতিফল কি? ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে নূর পাওয়ার পর তিনি স্বয়ং হেদায়েতের নূরের এমন স্বর্ণতারা হয়ে গেলেন, বরং যারাই তার পদঙ্ক অনুসরণ করে চলল তারাও নিজের দুনিয়া ও আখিরাত আলোকিত করে নিলেন। তিনি অন্তর্দৃষ্টি এবং বুদ্ধিমত্তার অনন্য প্রদীপ ছিলেন। ভবিষ্যতের গোপন ঘটনা বলি পূর্বেই অবগত হয়ে যেতেন, সত্য মিথ্যার পরিচয়ে পরিপূর্ণ দক্ষতা রাখতেন। এরপরে তার সাহস ও বীরত্ব, বিনয় সরলতা, সাহসিকতা ও পুরুষত্ব অনুপ্রেরণা, ধীরতা, সততা ও আস্থা, বুদ্ধিমত্তা ও প্রতিভা এবং ধৈর্যের উদাহরণ আজ ও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তার মোবারক সত্তায়ও মানবিক চাহিদা বিদ্যমান ছিল, কিন্তু তার শান ও মহত্ব এমন ছিল যে কখনো ক্ষুধার আধিক্যের কোনো অপছন্দনীয় কাজ প্রকাশ পেত না, নফসের চাহিদার অনুসরণ করতেন না, না কখনো রাগের বসে মধ্যম পন্থা অতিক্রম করতেন, এবং না কখনো খুশিতে খোদার স্মরণ থেকে উদাসীন হয়ে যেতেন। তিনি তার একটি অভ্যাসকে সুন্নাতের মধ্যে সাজিয়ে রেখেছিলেন। মোট কথা, তার অভ্যাসগুলো সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সাজিয়েছেন, সুন্নাতের উপর নিজের জীবনকে পরিচালিত করেছেন। মোট কথা, তিনি কথাবার্তা আচার আচরণের সত্যিকার অর্থে বিজেতা ছিলেন। অবশেষে ফজরের নামাজে এক হতভাগা তার উপর খঞ্চর দিয়ে আঘাত করে এবং তিনি আঘাত সহ্য করতে না পেরে তৃতীয় দিন শাহাদাতের মর্যাদায় ধন্য হন। ওফাতের সময় তার বয়স শরীফ 63 বছর হয়েছিল। হযরত সাইয়েদুনা সুহাইব রাদিয়াল্লাহু আনহু তার জানাজা নামাজ পড়ান এবং নবুয়াতের ফয়েজ দ্বারা এর প্রিয় খলিফা সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রওজায়ে মোবারকার ভিতর সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর পাশেই সমাহিত হন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহু মুবারাকে আরাম করছেন। আল্লাহু আকবার। দেখুন, এই ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর ঘটনার মধ্যে কয়েকটা তার দিক, তার ভালো কয়েকটা দিক প্রকাশ পেয়ে, যেগুলো যদি আমরাও এর উপর আমল করি তাহলে আমরাও কি দুনিয়া আখেরাতে উত্তম জায়গায় পৌঁছতে পারবো। এর মধ্যে দেখেন, এর মধ্যে একটা হচ্ছে যে তার মোবারক সত্তায় মানবিক চাহিদা বিদ্যমান ছিল, কিন্তু তার স্থান ও মহত্ব এমন ছিল যে তিনি কখনো ক্ষুধার আধিক্যে কোন অপছন্দনীয় কাজ তার থেকে প্রকাশ হত না, নফসের চাহিদা অনুসরণ করতেন না, না কখনো রাগের বসে মধ্যম পন্থা অতিক্রম করতেন, না কখনো খুশিতে খোদার স্মরণ হতে উদাসীন হতেন। এ দুইটা কাজ কিন্তু অনেক বড় কাজ, যদি আমরাও আমাদের নিজের জীবনে নিয়ে আসতে পারি তাহলে অনেক উপকার হবে, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এরূপ অসংখ্য গুণাবলীর পাশাপাশি খোদাবীতি, তাকোয়া, পরহেজগারিতে অভ্যস্ত ছিলেন। তার উপদেশমূলক কথাবার্তা খোদাবীতিতে পরিপূর্ণ হতো। অনেক সময় তার খোদাবীতির এরূপ প্রাধান্য বিস্তার করত যে কবর হাসরে হিসাব নিকাশের ভয়ে এরূপ আকাঙ্ক্ষা করত, আহ আমি যদি আমার পরিবারে দুম্বা হতাম, যাকে তারা ভালোভাবে খাওয়াতো, এমনকি আমি নাদুর সুন্দর হয়ে যেতাম, অতপর তাদের প্রিয় বন্ধুরা মেহমান হয়ে আসলো, তারা আমাকে তাদের জন্য জবেহ করে দিত, আমার কিছু মাংস ভুনত, কিছু ছোট ছোট টুকরা করে খাওয়া হতো, আহ আমি যদি মানুষই না হতাম। কে বলতেন? ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি জমিন থেকে একটি মাটির ঢিলা নিলেন এবং বললেন, আহ আমি যদি মাটির ঢিলা হতাম, আমার মা যদি আমাকে জন্মই না দিত। তিনি বলতেন, আহ আমি যদি কিছুই না হতাম, আমি যদি কোনো ভুলে যাওয়া বস্তু হতাম। এভাবে করে উনি কি করতেন? আফসোস করতেন, আকাঙ্ক্ষা করতেন। ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর খোদাবীতির কারণে রব তাআলার গোপন ব্যবস্থাকে ভয় করে বিনয়বশত তিনি দুম্বা, মাটি ঢিলা হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। কেননা মাটি এবং পশুদের মন্দ মৃত্যুর কোনো ভয় নেই, তাদের অন্তিম মুহূর্তের কঠোরতা, কবর হাসর, মৌতের সমাজে সাকারাত চলে, এর কোনো ভয় আছে নাকি? কবর হাসুর কোনো ভয় আছে? জাহান্নামের শাস্তির সাথে কোনো সম্পর্ক আছে নাকি? নাই। ভাবুন যে যেখানে সেদিন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, নিশ্চিত জান্নাতি হওয়ার পরও আল্লাহ তাআলার যে গোপন রহস্য, এর প্রতি বেপরোয়া নয়, এর প্রতি বেপরোয়া নয়। তবে আমাদের আল্লাহ তাআলার খুফিয়া তাদবীর, গোপন রহস্যের প্রতি কেমন ভয় এবং ঈমান নিরাপত্তার জন্য কিরূপ চিন্তা করা উচিত একটু ভাবুন। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ওলামাই কিরামগণ বলেন, যার জীবিত অবস্থায় ইমান হারা হওয়ার, ইমান ছিনিয়ে নেওয়ার ভয় থাকবে না, অন্তিম মুহূর্তে তার ইমান ছিনিয়ে নেওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে তার ভয়ে ভীত থাকার এবং শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার প্রতি গুরুত্ব আরোপ করে চতুর্থ পারা সূরা আলে ইমরানের 102 নং আয়াতে ইরশাদ করেন, তরজমায় কোরআন কানজুল ঈমান, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো যেমনই ভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। প্রসিদ্ধ মুফাসসির হযরত মুফতি আহমদিয়ার খান রহমতুল্লাহ আলাই বলেন, এই আয়াতে কারিমার আলোকে বলেন, যে এ থেকে জানা গেল যে ইসলামের উপর মৃত্যুবরণই মূল্যায়ন করা হবে। যদি সারা জীবন মুমিন ছিল, সারা জীবন নামাজি ছিল, সারা জীবন নেককার ছিল, পরহেজগার ছিল, ইবাদত পরায়ণ ছিল, মৃত্যুর সময় কাফির হয়ে গেল, মৃত্যুর সময় ইমান চলে গেল, মৃত্যুর সময় ইমান ছিনিয়ে নেওয়া হলো, তাহলে সে তার মৃত্যু কাফিরের মতোই হলো। যার মৃত্যুর সময় ইমান চলে যাবে তখন সে আর মুসলমান থাকলো? এটা ভাবিয়েন না, যারা যারা অমুসলিম তারাই কেবল জাহান্নামী হবে আজীবনের জন্য। আমাদের মধ্যেও হতে পারে এরকমের, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক, আমাদের ঈমান হেফাজত করুক। আমরা জানি না আমাদের খুফিয়া তদবির কি আছে, আল্লাহ তাআলার দরবারে গোপন রহস্য কি রয়েছে। যদি মৌতের সময় ঈমান হারা হয়ে যায়, ঈমান চলে যায়, তাহলে আজীবনের জন্য জাহান্নাম। এজন্য আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করতে হবে। আমির আলী সুনন দামাত বরকাতুল আলী বলেন, মুসলমান হে আত্মার তেরি আতা আছে, হো ঈমানে পর খাতিমা ইয়া ইলাহি, দোয়া করে। সকল আউলিয়া কিরাম নিজের ঈমান হেফাজতের জন্য দোয়া করেছেন। যাদের অসংখ্য কারাবাস প্রকাশ পেয়েছে দুনিয়ার মধ্যে, তারাও নিজের ঈমান হেফাজতের জন্য দোয়া চেয়েছেন। আমরা কোথায় আছি? আমরা অহরহ গুনাহ করেই যাচ্ছি, গুনাহ করেই যাচ্ছি, গুনাহ করেই যাচ্ছি। ঈমান যে আমাদের চলে যেতে পারে এর ভয় আমাদের নেই, বেপরোয়া হয়ে গিয়েছি। এরকম অসংখ্য ঘটনা কিতাবে উল্লেখ রয়েছে যার থেকে কারামত প্রকাশ পেয়েছে। মৃত্যুর সময় তার ঈমান নসিব হয় নাই, আসে আছে এরকম কিতাবের মধ্যে বর্ণিত। আমরা কোথায় আছি? আল্লাহ তাআলা আমাদেরকে গাউসে পাকের সাথে কাইমানের হেফাজত দান করুক। আমিন। যারা কাদেরি, যারা গাউসে পাকের মুরিদ, তাদের জন্য সুসংবাদ। গাউসে পাক বলেন যে আমার কোন মুরিদ বিনা তওবা ইন্তেকাল করবে না, ইনশাআল্লাহ। কাদেরি কার কাদেরি রাখ, কাদেরি ও মে উঠা, কাদেরে আব্দুল কাদেরে কুদরত তোমাকে ওয়াসিতে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মৃত্যু নসিব করুক। কিন্তু সবসময় ভীত থাকতে হবে, ভয় অন্তরে রাখতে হবে, যাতে করে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতে হবে, রাতে উঠে কান্নাকাটি করতে হবে, নামাজে কান্নাকাটি করতে হবে, ঈমান হেফাজতের দোয়া রয়েছে তা পড়তে হবে। আমির আলী সুনন দামাত বরকাতুল আলিয়ার সাজদা শরীফ রয়েছে, এর মধ্যে ঈমান হেফাজতের অনেকগুলো দোয়া রয়েছে, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া বুলদি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়া সকাল সন্ধ্যা পাঠ করতে তিনবার তিনবার করে তার ঈমান হেফাজত থাকবে। তার এই সাজদা সেই পড়বে যে আমির হোসেনের মুরিদ অথবা তালিক। তো যারা কাদরিতে মুরিদ হয়েছেন, কাজিয়া তরিকে মারহাবা, যারা মুরিদ হই না এখনো, আমি রসুলের মাধ্যমে গাউসে পাকের মুরিদ হয়ে যাই। আমাদের বুজুর্গানে দিন আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দনকারী, তার গোপন ব্যবস্থাপনার প্রতি ভীত, ইমান হেফাজতের ব্যাপারে বেকুল ছিলেন, নিঃসন্দেহে ইমানের সত্যিকার অর্থে মূল্যায়নকারী ছিলেন। তাদের হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এই বাণী যে প্রত্যেক আমল কাজ তার শেষ পরিণতির উপর নির্ভরশীল, এর উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল। তাই তো তাদের রাত দিন শুধু এই ভাবনায় অতিবাহিত হতো যে আমাদের ইমান যেন আমাদেরকে ছিনিয়ে নেওয়া না হয়। ইমান নিরাপদ থাকলে তো আখিরাত আরাম ও আয়েশের মাধ্যমে হবে, যদি ইমান ছিনিয়ে নেওয়া হয় তাহলে আমলও নষ্ট হয়ে যাবে আর দুজাহানে অপমান ও লাঞ্ছনার মুখোমুখি হতে হবে। সুতরাং আমাদের উচিত ক্ষণস্থায়ী দুনিয়ার ধোকায় লিপ্ত হওয়া এবং নিজের মূল্যবান সময় অযথা বরং নাজাইজ কাজে নষ্ট করার পরিবর্তে আল্লাহ তাআলা নেক বান্দাদের পদাঙ্ক অনুসরণ করে চলে ইমানের নিরাপত্তার জন্য সচেষ্ট থাকা, উঠতে বসতে চলতে ফিরতে তওবা ইস্তেগফার করতে থাকা এবং নিজের জাহির ও বাতিনকে গুনাহ থেকে পবিত্র রাখা, প্রতিটি আমল আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করুন, সর্বদা আল্লাহ তাআলা গোপন ব্যবস্থাপনাকে ভয় করতে থাকা। সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত জান্নাতি হওয়ার পরও আল্লাহ তাআলা গোপন ব্যবস্থাপনার প্রতি খুবই ভয় করতেন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, কিন্তু এরপরও তিনি ফিতনা ও মুনাফিকদের অবস্থা সম্পর্কে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত সাহাবী সাইয়েদুনা খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করেন, হে খুজাইফা, মুনাফিকদের মধ্যে কি আমারও নাম রয়েছে? তখন সাইয়েদুনা খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর শপথ আপনি তাদের মধ্যে নন। সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ সন্দেহ হলো যে আমার নাম আমার অবস্থাকে সন্দিহান্ত করে দেয়নি এবং আমার দোষ ত্রুটি আমার থেকে গোপন করে রাখিনি, আর এই ভয় এতই বেশি ছিল যে তিনি রসুলে কায়নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অর্জিত জান্নাতের সুসংবাদটিকে কয়েকটি এমন শর্ত সাপেক্ষে মনে করতেন যা তার মাঝে ছিল না, তাই তিনি নিজেকে এই সুসংবাদে পরিতৃপ্ত করলেন না। খোদাবিধির কারণে তার অবস্থা এরূপ ছিল যে অনেক সময় ছোট ছোট শিশুদের হাত ধরে নিয়ে আসতেন, ছোট শিশুদেরকে হাত ধরে নিয়ে আসতেন আর বলতেন, আমার জন্য দোয়া করো, কেননা তোমরা এখনো গুনাহ করোনি, তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ফিরিস্তাই ভাইরা, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা আমাদের জন্য ভাবনার বিষয়। আমাদের এরূপ যে রাত দিন উদাসীনতায় উদাসীনতায় কেটে যায়, খোদাবিধি তাকওয়া পরহেজগারি থেকে অনেক দূরে, কোন নেক আমল আমাদের কাছে নেই, গুনাহে ভারী বোঝাই রয়েছে কিন্তু আমাদের নিজের পরিণতির প্রতি কোনো দৃষ্টি নেই। অথচ একজন মুসলমানের সবচেয়ে প্রিয় তার নিজের আখিরাত কি হওয়া উচিত, অথচ আমাদের এটা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের আখিরাতে চিন্তা করার তৌফিক দান করুক। মনে রাখবেন, নিজের ইমান হিফাজতের যার মধ্যে ভয় নেই, ইমান চলে যাওয়ার ভয় নাই, আল্লাহ হাজত বলেন তার ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, আমাদেরকে ভয় থাকতে হবে যে আমাদের ইমান কখন চলে যায়, আল্লাহ না করুক কখন কি মুখ থেকে বলে দেই। আমির আলোচনা দামত বরকাতুর আলী ছোট্ট একটি রিসালা লিখেছেন, 28টি কুফুরি বাক্য মাত্তাবতুল মদিনার মধ্যে পাওয়া যায়, নিয়ে এটা অধ্যয়ন করুন। এর মধ্যে আমরা অহরহ যে কথাগুলো বলি এর মধ্যে কোন কথাটা কুফুরি বাক্য? কুফুরি বাক্য এমন যা মুখ থেকে বের করে দিলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, তার বিবাহ ভেঙে যায়, বায়াত থাকলে বায়াত ভঙ্গ হয়ে যায়, সে বাস তার সকল আমল আগে যা করেছে হজ করলে হজ বাতিল হয়ে যায়। এগুলো আমাদের জানা উচিত, এগুলো ফরজ ইলম, এই ফরজ ইলম আমাদের জানা থাকা উচিত, কিন্তু আমরা জানি না। দুনিয়াবি ইলম আমরা শিখে রাখি, অনেক ডিগ্রি, কেউ মাস্টার্স কমপ্লিট করেছে, কেউ ইন্টার, কেউ দুনিয়াবি লাইনে অনেক লেখাপড়া করেছে, কিন্তু আখিরাতের লাইনে কোনো লেখাপড়া নাই, ইসলামে জ্ঞান আমাদের মধ্যে নেই যে কোন কোন জিনিসগুলো আমাদের শিখা উচিত, কোন কোন জিনিসগুলো আমাদের বোঝা উচিত, কোন কোন জিনিসগুলো আমাদের জানা উচিত। না আমরা নামাজ পড়তে কত পারি ঠিক মতো, নামাজ পড়তে দাঁড়ালে দেখা যায় যে অনেকের নামাজ হয় না, বলতেও মানে দ্বিধাগ্রস্ত যে বললে আবার শুধু নারাজ হয়ে যায়, যদি ফিতনা সৃষ্টি হয়ে যায়, এজন্য বলাও যায় না। মাদানী কাফেলায় সফর করুন ইনশাআল্লাহ তাআলা, এই মাদানী কাফেলার মধ্যে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। নামাজ আপনি তো চেক করেন, মোবাইল কারো যদি মোবাইল সেট থাকে গিয়ে কম্পিউটার দোকানে আমরা কি করি, চেক করাই, দেখেন তো একটু ভাইরাস আছে কিনা, ভাইরাস গুলো একটু কেটে দেন, ভাইরাস কেটে 200-300 টাকা নিয়ে নেয়, ফ্লাশ মেরে নিয়ে আসি, যদি একটু স্লো চলে একটু সমস্যা হয় কিনা এরকমের। অথচ আমরা নামাজ আদায় করি, সেই নামাজ শিখিও নাই কারো কাছে, মানে দেখে দেখে আমরা নামাজ শিখে আসলাম, আমরা কারণ কোন হুজুরের কাছে আসিনি, হুজুর আমার নামাজটা দেখেন একটু হয় কিনা, কোন মুবল্লিগের কাছে আসিনি যে হুজুর দেখেন তো আমার নামাজটা হয় কিনা, একটু চেক করাইনি এখন পর্যন্ত। অথচ নামাজ সেভাবে পড়া উচিত যেভাবে আল্লাহ রাসূল কে পড়তে দেখেছ, আমরা তো দেখি নাই কিন্তু কিতাবে তো লেখা আছে, আছে কিনা, ওই কিতাব অনুযায়ী আমাদের পড়তে হবে না? নামাজ না পড়লে কি সেভাবে নামাজ হবে নাকি? সিজদার সময় আমাদের পায়ের অবস্থান কই থাকবে, পায়ের আঙ্গুলগুলো কই থাকবে, খাড়া হওয়া থাকবে না, ই থাকবে না, প্যাট লাগানো থাকবে, কোন দিকে কি থাকবে আমরা জানি না। সিজদার সময় আমাদের দৃষ্টি কই থাকবে, রুকুর সময় দৃষ্টি কই থাকবে, রুকুতে আমাদের পিঠের অবস্থান কি থাকবে জানি না আমরা। এখন তো হাত কোথায় বাঁধবো? আমি মাঝে মধ্যে বলি যে অনেকে ফেসবুক মুক্তি হয়ে যায়, ওই নেট থেকে সিয়াসিতের হাদিস বুখারী শরীফ মুসলিম যেগুলো ডাউনলোড করে সে মুক্তি হয়ে গেছে, হাদিস বিশারদ হয়ে গেছে, বুঝছেন? এখন ওখানে পাইছে কোন জায়গায় হাত বাঁধতে হইবে না বাঁধতে হইব, এখন এই বাংলা কে করছে না করছে এটার মানে চেক করলো কে, যে আরবি থেকে বাংলাটা ঠিক মতো আসছে কিনা, হ্যাঁ চেক করছি কি আমরা কেউ? এগুলোই আমরা কি আরে পড়া তো পাইছি আমি হাদিস, আল হাদিস, সহিহ হাদিস এরকম বলতে থাকি, মানে আমাদের কনসেপ্ট যে সহিহ হাদিসে আছে, থাকলে আমরা মানবো নাইলে নাই। এগুলো আমাদের দূর করতে হবে, আউলিয়ে কামিলিন এর পদঙ্ক অনুসরণ করতে হবে। কিছু পরিস্থিতি আমরা শ্রবণ করে নিই, সংশোধন আসছে, 10 জন সাহাবি জান্নাতের জায়গায় নাকি আমি জাহান্নাম বলে ফেলেছি, এখানে জান্নাত হবে। ফিকার কিতাব দিয়ে আপনাকে আসতে হবে, এজন্যই মুস্তাহিদ গণ এসেছেন, এজন্যই আমাদের মাঝে আমরা কোন মাযহাবে, হানাফি মাযহাবে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তার অনুসারী আমরা, উনি আমাদেরকে লিখিতে দিয়েছেন যে তোমাদের নামাজ এভাবে পড়তে হবে, ব্যাখ্যা দিয়েছেন, এক একটা হাদিস শরীফ পড়ে কোরআন শরীফ পড়ে উনি ব্যাখ্যা দিয়েছেন, আমরা তো ব্যাখ্যা জানি না, ওই মোতাবেক নামাজ আদায় করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো নামাজ শিখতে হলে আমাদেরকে মাদানী কাফিলায় সফর করতে হবে, মাদানী কাফেলায় সফর করে ইনশাআল্লাহ তারা মাত্র 3 দিন মাদানী কাফেলায় সফর করেন, 3 দিন ইনশাআল্লাহ নামাজ প্র্যাকটিক্যাল হবে, আপনাকে নামাজ পড়া মানে একেবারে হাতে কলমে দেখানো হবে যে নামাজ কিভাবে পড়েন, দেখানো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে নামাজের মধ্যে তিলাওয়াত করা, তিলাওয়াত কিরাত পড়া, আমরা সূরা ফাতিহা পাঠ করি কিনা, এই তিলাওয়াত করাটা ফরজ, যার তিলাওয়াত সহিহ শুদ্ধ না হবে তার নামাজ হবে না। এখন যদি মানে এখান থেকে চেক করা হয় আমাদের জামিয়াতের ছাত্র বাদ দিয়ে, তো দেখা যাবে যে কয়েকজনের নামাজ কয়েকজনের তিলাওয়াত সহিহ আছে, নামাজ ঠিক মতো পড়তে পারি কিনা আমরা, তখন দেখা যাবে। আপনি তো A+B হলস্কারের মানে সূত্র খুব ভালো করে পারবেন, টেন্স খুব ভালো মুখস্থ মানে একদম চক্ষু বুঝে বলে দিতে পারবেন, অনেক সূত্র আপনি ভালো করে পারবেন, কিন্তু নামাজের মাসলা মাসাইল তিলাওয়াত এগুলো কি আমাদের জানা নাই? এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আর মুসলমানের কাজ হচ্ছে নামাজ আদায় করা। এই নামাজ আদায় করার জন্য মুসলমানের জন্য যে মুসলমান তার জন্য অনেকগুলো ইলিম অর্জন করা ফরজ। এর মধ্যে প্রথম ইলিম হচ্ছে ইলমুল আকাইদ, এরপর ইলমুল মাসাইল, এগুলো শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা না হলে আমাদের উপায় নাই, কালকে আমাদের দিন কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আল্লাহ তাআলা ভয় আমাদের দিলের মধ্যে নিয়ে আসি, আমরা এগুলো শিখি, এগুলো জানি, জেনে বুঝে ইবাদত করি, ইবাদতের স্বাদ আসবে। ওই যে প্রথমে শুনেছিলাম যে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে কান্নাকাটি করতেন, যে তার সন্তান তিনি তৃতীয় রাকাতে ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন কে, ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু, তিনি কান্নাকাটি করছেন তৃতীয় রাকাতে বসে শোনা যাচ্ছে, তৃতীয় কাতারে বসে শোনা যাচ্ছে। আর আমাদের অবস্থা কি? আমাদের নামাজ এরকম কেন? এজন্যই যে আমাদের নামাজ ঠিক মতো হয় না, আমরা নামাজে কিরাত ঠিক মতো পড়তে পারি না, রুকু সিজদা এগুলো সঠিক পদ্ধতিতে হচ্ছে না, এজন্য আমাদের নামাজের মধ্যে খুশু এবং খুজু বিনয়টা আসে না। নামাজের স্বাদ রয়েছে, স্বাদ নাই। নামাজের ব্যাপারে বলা হচ্ছে নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, নিশ্চয়ই, কিন্তু আমরা খারাপ কাজ থেকে বিরত হতে পারি না, এর কারণ হচ্ছে নামাজ আমাদের কবুল হয় না। নামাজ কবুল হবে কেমনে? নামাজ তো পড়তেই পারি না, মাদারি কাবালা সবল করতে বলে আমার হাতে সময় নেই, শিখবেন কোথেকে? একটু সময় দিয়ে ফয়জানের মধ্যে আসবেন, হুজুরকে ইমাম সাহেব কবুল, ইমাম সাহেব হুজুর আমার নামাজ চেক দেখেন, আমাদের হাতে সময় নেই। এজন্য আমাদের নামাজ চেক করা উচিত। আমাদের সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত হানাফি মাজাহাবের মধ্যে কোন নামাজের ব্যাপারে কোন কিতাব রচিত হয়নি, কেউ লেখে নাই। একমাত্র আমিরে আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া এর নামাজের আহকাম হানাফি, এটা বাংলা করা হয়েছে, মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়। আর কোন নামাজ শিক্ষা নাই, যত নামাজ শিক্ষা পাবেন হানাফি মাজাহাবের উপর লেখা নাই। বাংলাদেশে যতগুলো বাংলা হয়েছে, বাংলা নামাজের আহকাম, নামাজের ব্যাপারে কিতাব আছে, একমাত্র হানাফি মাজাহাবের কিতাব নামাজের আহকাম হানাফি আমিরে আহলে সুন্নাহ লিখিত। আমি সকলকে বলবো যে আপনারা মাকতাবাতুল মদিনা থেকে এটা খরিদ করে নেন, নিজের ঘরে রাখেন, এর মধ্যে প্র্যাকটিক্যাল নামাজ কেমনে পড়বেন লেখা আছে, আপনি নিজে পড়ে বুঝতে পারবেন। যারা বুঝবেন না চলে আসেন, বুঝাই দিব ইনশাআল্লাহ। ইসলামী বন্ধের নামাজের কিতাব আছে, এগুলো পড়া উচিত, নেওয়া উচিত, যেগুলো আমাদের জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। মনে রাখবেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোদাবিতি আল্লাহু আকবার এত ছিল যে তার অবস্থা বর্ণনা করার মতো নয়। এজন্য আমাদের উচিত যে আমরা প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ক্ষণ যাতে করে সাহাবায়ে কেরাম যেভাবে দেখিয়ে গেছেন, আউলিয়া কামিলিন যেভাবে আমাদেরকে দেখাচ্ছেন, ওই অনুযায়ী আমাদের পথ চলা। আউলিয়া কেরামের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের কি হবে? বেড়া পার ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এজন্য আউলিয়া কেরামের এই মাদানী সংগঠন দাওয়াত ইসলামের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন, মদিনা মদিনা হবে, নিজের দিন দুনিয়া উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। নিজে ইস্তেমাতে আসবো, অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনি একা আসছেন আজকে সওয়াব হয়েছে কিনা? হ্যাঁ, যদি আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন তার সওয়াব হতো কিনা? আমার বসাটা কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি যাকে নিয়ে আসতাম তার সওয়াবটা, কবুলিয়াতের সওয়াবটা আল্লাহ তাআলা আমাকে দান করতেন। দাওয়াত দেওয়ার ফজিলত হচ্ছে এটা। আমি নামাজ পড়ি কবুল হয় কিনা আমি জানি না, কিন্তু একজনকে নামাজি বানালাম তার সওয়াবটা আমি পাইলাম, বুঝতেছেন? এজন্য দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। এক সপ্তাহ পরে আগামী বৃহস্পতিবার আবার ইজতেমা হবে এখানে, সাপ্তাহিক ইজতেমা। তো এক সপ্তাহের মধ্যে আমরা ডেইলি যদি দাওয়াত দেই, না আসুক আপনি দাওয়াত দিতে থাকেন, সমস্যা কোথায়? দাওয়াত তো দিলেন, চেষ্টা করার মালিক কে? চেষ্টা করার মালিক আমরা, কামিয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কি করব? চেষ্টা করব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কামিয়াব দান করবেন যদি আমাদের নিয়াত সাফ থাকে, নিয়াত যদি সাফ থাকে, মঞ্জিল আসান ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো দাওয়াত দিব ইনশাআল্লাহ, মাদানী কাফেলায় সফর করব ইনশাআল্লাহ। আসুন কিছু সুন্নাত ও আদব আমরা শিক্ষা অর্জন করি। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত সুন্নাত ও আদব রিসালা থেকে বাবরি চুল রাখার সুন্নাত ও আদব শ্রবণ করবেন ইনশাআল্লাহ। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে কারিমা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজের মাথা মুবারাকে চুল মুবারাক পরিপূর্ণভাবে রাখতেন, কখনো অর্ধকান, কখনো কান মুবারকের লতি পর্যন্ত। আবার অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুবারক এতই বেড়ে যেত যে কাঁধ মুবারক স্পর্শ করত, কখনো অর্ধকান পর্যন্ত চুল রাখুন। কেননা সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে মদিনার তাজেদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল মুবারক অর্ধকান পর্যন্ত ছিল, কখনো সম্পূর্ণ কান পর্যন্ত চুল রাখুন। কেননা সাইয়্যিদুনা বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুলতানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যম আকৃতির ছিলেন, উভয় কাঁধের মাঝে দূরত্ব ছিল এবং তার চুল মোবারক পবিত্র কান দয়কে চুমু দিত। কখনো কখনো উভয় কাঁধ পর্যন্ত চুল বৃদ্ধি করুন, কেননা উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথার যে চুল থাকতো তা কান মোবারকের লতি সামান্য নিচে পর্যন্ত হতো এবং কাঁধ মোবারককে চুমু খেত। মাথার মাঝখানে সিঁথি কাটুন, কারণ এটা সুন্নতে মোবারক। যেমনটি সদর শরিয়া বদ্ধ তরিকা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আজমি রহমতুল্লাহ আলাই বাহারে শরিয়াতের মধ্যে লিখেন, অনেকে ডানে অথবা বামে সিঁথি কাটে, এটা সুন্নতের পরিপন্থী। সুন্নত হলো যদি মাথায় চুল থাকে তবে মাঝখানে সিঁথি কাটা, এবং অনেকে সিঁথি না কেটে বরং চুলকে সোজা করে রাখে, এটাও ইহুদিদের পদ্ধতি। এভাবে করে বিভিন্ন সুন্নাত শেখার জন্য আমরা মাদানী কাফিলায় সফর করি। আর মাকতাবাতুল মদিনার মধ্যে দুইটা কিতাব আছে, একটা হচ্ছে 101 মাদানী ফুল আর একটা হচ্ছে 163 মাদানী ফুল, হাদিয়া দিয়ে সংগ্রহ করি। এর মধ্যে অনেকগুলো সুন্নাত ও আদব লিপিবদ্ধ রয়েছে। আমরা ইনশাআল্লাহ বাবরি চুল রাখার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা। যাদের দাড়ি হয় নাই তারা, আমি রেলসুন বলেন, তারা যাতে করে অর্ধ কান বরাবর রাখে, যাদের দাড়ি এখনো ওঠে নাই, কোন পর্যন্ত অর্ধকান। আসুন, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বরাবর ইজতেমায় পঠিত দুরূদ শরীফ এবং দোয়াসমূহ পাঠ করে নেই। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত এ দুরূদ শরীফ নিয়মিত ভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় তাদের মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখছেন। আসুন সকলে মিলে পাঠ করে নিই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي الحبيبي العالي القدري العظيم الجاه وعلى آله وصحبه وسلم. حضرت سيدنا أنس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি খতিবায়ে বুজুর্গদের থেকে বর্ণনা করেন যে দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরামগণ আশ্চর্য হলেন যে সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। উম্মতের শাফাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وانزله المقعد المقرب عندك يوم القيامه. হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কী মদানী আকা উবায় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠ করার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরা পাঠ করি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এ দোয়া তিনবার পড়ে নিবে সে জন্য সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ رب السماوات السبع ورب العرش العظيم. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله. لا إله
إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
দোয়ার সময় হয়ে গিয়েছে আসুন আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের কথা স্মরণ করে করে ফরিয়াদ জানাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আস্তাগফিরুল্লাহ 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 ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রহমান يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ستار العيوب استر عيوبنا يا الله يا غفار الذنوب اغفر ذنوبنا يا الله اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم اجرني من النار اللهم اجرنا من النار
আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নিশ্চয়ই আমার থেকে গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ গুনাহের দিকে তাকালে আল্লাহ জমিনের বালি বরাবর হয়ে যাবে গুনাহের দিকে তাকালে সমুদ্রের পানি বরাবর হয়ে যাবে গুনাহের দিকে তাকালে আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো কিছু আশা করা যায় না গুনাহের কারণে যদি কবরের সাপ বিচ্ছু চলে আসে গুনাহের কারণে যদি আল্লাহ ঈমান হারা হয়ে যায় আমরা কোথায় যাব হে আল্লাহ হে আল্লাহ হে মালিক হে রহমান ইয়া রহিম আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও আমাদের পিতা মাতার গুনাহকে মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও এ আল্লাহ আমরা তওবা করছি আর গুনাহ করব না আমাদেরকে নামাজ কাজা হয়েছে আল্লাহ মাফ করে দাও মিথ্যা চগলগুড়ি কুদৃষ্টি হয়ে গিয়েছে মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে তোমার ভয় নসিব করে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আমাদের উপর রাজি হয়ে যাও আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাও আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাও তুমি যদি নারাজ হয়ে যাও আমরা কোথায় যাব যাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও ইমানের হিফাজত দান করে দাও ইয়া আল্লাহ ইমানের হিফাজত দান করে দাও ইমান ও আফিয়াত নসিব করে দাও ইয়া আল্লাহ এ নাজুক শরীরে রৌদ্র সহ্য হয় না মশার কামড় সহ্য হয় না শীত সহ্য হয় না কবরে আজাব সহ্য হবে কিভাবে আল্লাহ কবরে আজাব কিভাবে সহ্য হবে সাপ বিচ্ছুর কামড় কিভাবে সহ্য হবে আল্লাহ আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমরা তো সেই গুনাহগার রাতের অন্ধকারে গুনাহ করেছি দিনের আলোতে গুনাহ করেছি ঘরে দরজা বন্ধ করে গুনাহ করেছি কেউ যেন না দেখে সেভাবে গুনাহ করেছি আল্লাহ গুনাহের কথা যদি তুমি প্রকাশ করে দিতে তাহলে মানুষ সালাম করত না ইয়া আল্লাহ তুমি সত্তারিয়াতে চাদর দ্বারা আমাদের গুনাহকে ঢেকে রেখেছো আল্লাহ তুমি দয়া করেছো আমাদের উপর দয়া করেছো আল্লাহ আরো দয়া করো আমরা দয়া প্রার্থী আমাদের গুনাহ মাফ করে দাও মাগফিরাত দান করে দাও মাগফিরাত দান করে দাও আল্লাহ মাগফিরাত দান করে দাও ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার খোদাবিধি শ্রবণ করলাম আল্লাহ এনার সাদাকা আমাদেরকে মাগফিরাত দান করে দাও এনার ওসিলাতে আমাদেরকেও তোমার ভয় নসিব করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা এসেছে দাওয়াত ইসলামের ইস্তেমাতে দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ জানি না কোন কোন নিয়াতে এখানে এসেছে আল্লাহ সকলের নিয়াতের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও আল্লাহ যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান সহি সালামতের সাথে দান করে দাও ইলাহাল আলামিন যারা চাকরিতে রয়েছে পদোন্নতি দিয়ে দাও যারা ব্যবসাতে রয়েছে হালাল রোজগারে কোটি কোটি গুণ বরকত দান করে দাও যার যার মনের দায়িত্ব উদ্দেশ্যকে পূরণ করে দাও আমাদেরকে দাওয়াত ইসলামী মাদারী পরিবেশে সম্পৃক্ত থাকা তৌফিক দান করে দাও আল্লাহ জামিয়াতুল মুজাহিদিন ছাত্র সহ যারাই এখানে তলাবাই কেরাম রয়েছে ছাত্র ভাইরা রয়েছে সকলে ইলমের মধ্যে আমলের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দাও ইলমে নাফে দান করে দাও জেহেন শক্তি বেরেন শক্তিকে বাড়িয়ে দাও ইলাহাল আলামিন কিতাব বোঝার মতো তৌফিক দিয়ে দাও বাম আল আলিম দিন বানিয়ে দাও ইলাহাল আলামিন আল্লাহ আজ ওয়া জাল মালিক আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে এসেছে উদ্দেশ্য পূরণ করে দাও ইলাহাল আলামিন অনেকেই অসুস্থ আল্লাহ অনেকেই দোয়া চেয়ে থাকে শিফা দিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা পিতামাতা ইন্তেকাল করেছেন আল্লাহ জানি না কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে আল্লাহ ইয়া আল্লাহ কবরে আজাব মাফ করে দাও তাদের কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও কাফনকে জান্নাতি পোশাক দ্বার পরিবর্তন করে দাও আল্লাহ কবরকে তোমার হাবিবে পাকের নূর দ্বারা মনোবার করে দাও এ আল্লাহ, যারা পিতামাতা বেঁচে আছে আল্লাহ আমাদের, তাদেরকে হায়াতে তাইয়েবা দান করে দাও, অসুস্থ থাকলে শিফা দিয়ে দাও, তাদের খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিয়ে দাও, আমাদের পিতামাতাকে আমাদের প্রতি রাজি খুশি করে দাও। ইলাহাল আলামিন আল্লাহ আল সামাদাল মালিক, আল্লাহ আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করো, আমরা যা চাইতে পারিনি আমাদের দরকার তাও আমাদেরকে দান করো, দাওয়াত ইসলামী ভুলবালা তৈরি ভুলবালা করে দাও। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যেখানে বসে দাওয়াত ইসলামী খিদমত করছে ইসলামী ভাইয়েরা, ইসলামী বোনেরা, সকলের ইলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ কোটি কোটি গুণ বরকত দান করে দাও। আল্লাহ ঈমান ও আফিয়াত নসিব করে দাও। আল্লাহ ইজ্জত আবরু হিফাজত দান করো। দাওয়াত ইসলামীকে যারা সহযোগিতা করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের খিদমতকে তোমার দরবারে কবুল করে নাও। দাওয়াত ইসলামীকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, আল্লাহ যে যে উদ্দেশ্যে টাকা পয়সা দিয়ে থাকেন আল্লাহ সকল উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ আমাদের আজকের আশাকে বসাকে তোমার দরবারে কবুল করে নাও। কালকে আমাদের দিন এই ইস্তেমাকে নাজাতের উসিলা তৈরি করে দিও। আল্লাহ আমাদের ইমানের হিফাজত দিয়ে দাও। মুসলমান হে আত্মার তেরি আতা আছে, হো ইমানে পর খাতিমা ইয়া ইলাহি। আল্লাহ আমাদের চোখের শীতলতা, শেখে তরিকাত আমির আহলে সুন্নাত আল্লাহ মাওলানা ইলিয়াস তার কাদেরী আমাদের প্রিয় মুর্শিদ, এনার উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। তার নেক হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে দাও। সকল সুন্নি ওলামায়ে কেরাম পীরান নিজামের হায়াতে তৈবা দান করে দাও। ওলামায়ে আহলে সুন্নাত অসুস্থ আল্লাহ তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। আমাদের সোনার বাংলা দেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। বাংলাদেশকে বিশ্বের মুখে শক্তিশালী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আসমানি বালা থেকে, জমিনী বালা থেকে দেশকে হেফাজত দান করে দাও। আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে, আউলিয়ে কেরামের বাংলাদেশকে হেফাজত দান করে দাও। কেহতে রেতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আর জু হার বে কসু মজবুর কি ببركات ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الامي واله صلى الله عليه وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমায়ে তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بز میں ہدایت پیلا کھو سلام وہ دسو جن کو جنت کا مژدہ ملا اس مبارک جماعت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بز میں ہدایت پیلا کھو سلام غوث اعظم ایمان متوں کا ونوں کا غوث اعظم ایمان متوں کا ونوں کا جلوائے شان قدرت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بز میں ہدایت پیلا کاش محشر میں جب ان کی آمد ہو اور بھیجے سب ان کی شوکت پیلا کھو سلام مجھ سے خدمت کے قدس کہے ہر رضا مصطفیٰ رحمت پہ لاکھوں سلام مصطفیٰ، جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، ڈال دی قلب میں عظمت مصطفیٰ، سیدی اعلی حضرت پہ لاکھوں سلام، فیض سے جن کے لاکھوں نمازی بانے، فیض سے جن کے لاکھوں امام سجے، اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ، جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام.
الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، لا إله إلا الله محمد رسول الله.
جن کی